নেপালে বিধ্বস্ত ইউএস বাংলার উড়োজাহাজে থাকা 36 জন বাংলাদেশের মধ্যে 4 জন ক্রু এবং 22 জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন 10 জন। যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা তা জানতে এখন আমরা কথা বলছি নেপালে প্রবাসী বাংলাদেশি আশিক কাঞ্চনের সঙ্গে। আশিক কাঞ্চন, শুরুতে যদি আপনি আমাদেরকে একটু জানান, যারা হাসপাতালে রয়েছেন তাদের কি অবস্থা?
আমি গতকাল থেকে হাসপাতালে যারা সার্ভাইভার আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা রাখছি। তো গতকালে যেখানে 12 জন ছিল, আজকে সেই সংখ্যাটা 10 জনে এসে পড়ছে। 10 জনের প্রত্যেকেরই আত্মীয় স্বজন নেপালে এসে পৌঁছেছেন, তারা তাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের চিকিৎসার ব্যাপারটা তারা দেখছেন, আর হাসপাতালের দিক থেকেও যথেষ্ট সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল আছে, শাওন নামে যিনি, তার অবস্থা একটু ক্রিটিক্যাল, কারণ তার শরীরের বেশ 40% মতন বার্নড হয়ে গেছে। উনাকে ওম হসপিটাল থেকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করার প্ল্যান করছেন ডক্টররা। আর বাকিরা যারা আইসিইউতে আছেন তারা, তাদের অবস্থা খারাপ হলেও তারা আশঙ্কা মুক্ত, বলতে মানে ডাক্তার যেটা বলছেন যে তারা রিকভার করবেন। এই হচ্ছে যারা আহত অবস্থায় আছেন তাদের এই অবস্থা। আর যারা মৃত হিসাবে যাদেরকে রিপোর্ট করা হচ্ছে 49 জন, সেই 49 জনের লাশই আপনার ফরেন্সিক ডিপার্টমেন্টে রাখা আছে। 46 জনের একটা টিম রিলেটিভ, মানে যাদের আত্মীয় স্বজন আর কি তারা বাংলাদেশ থেকে এসেছেন এইসব লাশ শনাক্ত করার জন্য। এখন অবস্থা যেটা হচ্ছে, আমি নিজেও গিয়েছিলাম আজকে ফরেন্সিক ডিপার্টমেন্টে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হচ্ছে যে ওরা এখন কোনো লাশ দেখতে দিবে না। প্রথমে একটা প্রসিডিউর আছে, যে প্রসিডিউরে যারা শনাক্তকারী আছেন অর্থাৎ কাছের আত্মীয় স্বজন, তারা প্রথমে বিভিন্ন ধরনের বডি আইডেন্টিফায়ার, বিভিন্ন ধরনের চিহ্ন এবং ইনফরমেশনের মাধ্যমে তারা প্রথমে নিশ্চিত করবেন, তারা প্রথমে ক্লেম করবেন, এবং এদের পোস্টমর্টমের পরে এই ইনফরমেশন গুলো ম্যাচ করা হবে। তো সোফার মাত্র 8 জনের, আজকে দিন শেষে 8 জনের পোস্টমর্টম সম্পন্ন হয়েছে। বাকি পোস্টমর্টম হতে প্রায় আপনার 3-4 দিন মিনিমাম 3-4 দিন সময় লাগবে। তো 3-4 দিন পরে হচ্ছে তারা লাশগুলো দেখানো শুরু করবেন। আর আগামীকালকে সবাইকে ফর্ম ফিল আপ করে, যে ইন্টারপোল মিসিং আপনার মিসিং পার্সনের যে একটা ফর্ম আছে ডিবিআই ফর্ম, সেই ডিবিআই ফর্মটা ফিল আপ করে প্রত্যেকে জমা দিতে বলা হয়েছে। এই জমা দেওয়ার পরে পোস্টমর্টম হওয়ার পরে তারা ক্রস ম্যাচ করে তারপরে হচ্ছে লাশগুলোকে দেখাবেন এবং তারপরে শনাক্ত করে যে যার মতন হয়তো লাশগুলোকে নিয়ে যেতে পারবেন।
এখন পর্যন্ত কি আপনি কিছু জানতে পেরেছেন যে যেসব বাংলাদেশি মারা গেছেন সেখানে তাদের মরদেহ কবে নাগাদ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে অথবা বাংলাদেশে পাঠানো হবে?
আসলে কবে নাগাদ বলতে, এখানে যে প্রক্রিয়াটা দেখানো হচ্ছে যে এখানে পোস্টমর্টম করার আগ পর্যন্ত কোনো লাশ দেখানো হবে না। তো প্রথমে পোস্টমর্টমটা কমপ্লিট হতে যেটা বলা হচ্ছে 3-4 দিন সময় লাগবে। তারপরে এখন যারা আত্মীয় স্বজন আসছেন তারা যদি চিহ্নিত করতে পারেন তাহলে বেশি সময় লাগার কথা না, কিন্তু যদি কেউ চিহ্নিত না হন সেক্ষেত্রে ডিএনএ টেস্টে দিতে হবে। এবং ডিএনএ টেস্টে আমি যতটুকু জানতে পেরেছি ডিএনএ টেস্ট করতে আপনার রেজাল্ট আসতে প্রায় 3 সপ্তাহ সময় লাগে। সেক্ষেত্রে ওইসব বডির ক্ষেত্রে হয়তো সময়টা বেশি লাগবে, কিন্তু যারা চিহ্নিত হয়ে যাবেন তাদের হয়তো 3-4 দিন পরে যখন লাশগুলো দেখানো হবে তখন 3-4 দিনের মধ্যে তারা নিয়ে যেতে পারবেন।
আপনি বলছিলেন যে আপনি ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়েছিলেন, কি দেখলেন সেখানে?
ফরেন্সিক ডিপার্টমেন্টে ওখানে দুপুর পর্যন্ত কোনো বাংলাদেশি ছিল না, কারণ তারা তখন পর্যন্ত এসে পৌঁছায়নি। নেপালি ফ্যামিলির যারা ছিলেন তারা অপেক্ষা করছিলেন, সবাই কান্নাকাটি করতেন, ওখানে আসলে খুবই অস্বস্তিকর একটা অবস্থা। আর তারপরে যেটা হচ্ছে দুপুরে এমব্যাসি থেকে মানে যারা বাংলাদেশ থেকে যে টিমটা এসেছিলেন তাদেরকে নিয়ে একটা ভিজিট করিয়েছেন। সেখানে 3 জন ডক্টর, ফরেন্সিক ডিপার্টমেন্টের 3 জন ডক্টর তাদেরকে ব্রিফ করেছেন। তো যারা এসছেন তারা একটু প্রেশারাইজ করছিলেন যে তাদেরকে লাশগুলো দেখানো হোক, কিন্তু যেহেতু একটা প্রসেস আছে হিসাব, তো ডক্টররা বলছিলেন যে প্রসেস ছাড়া আপনাদেরকে লাশ দেখানো যাবে না। তো এটা নিয়ে একটু কনফ্লিক্ট দেখা দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত এম্বাসিও তাদেরকে কনভিন্স করতে সক্ষম হয়েছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যতদূর তাড়াতাড়ি সম্ভব হয় তারা ব্যাপারটাকে যত দ্রুত ভাবে জিনিসটা করা যায় তারা চেষ্টা করবেন। আর ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকেও তারা বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব লাশগুলো যাতে দেখানো যায় তাদেরকে সে ব্যবস্থা তারা নেবেন।
আপনি যেহেতু নেপালে রয়েছেন, এই বিমান দুর্ঘটনা নিয়ে নেপালের পত্রপত্রিকায় কি কারণ বলা হয়েছে অথবা নেপালের বিশেষজ্ঞরা কি বলছেন, আপনি কি আমাদের কিছু জানাতে পারেন?
যতটুকু শুনেছি আপনার যে কনভারসেশন এটিসির সাথে পাইলটের যে কনভারসেশন যেটা ক্লিপ যেটা ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে যেটা ইয়ে হচ্ছে, তো ওখানে কমিউনিকেশন একটা গ্যাপ দেখা যাচ্ছে। তবে আমরা টেকনিক্যাল ওয়ার্ড গুলো বুঝি না আসলে সেটা কমিউনিকেশন গ্যাপ কিনা বা ওনারা এই ল্যাঙ্গুয়েজে কথা বলেন কিনা, তো একটা কমিউনিকেশন গ্যাপ দেখা যাচ্ছে। সাধারণ জনগণ বলছেন যে পাইলটের দোষ ছিল, আবার কেউ কেউ বলছেন যে এটি থেকে প্রপার কমিউনিকেশন করা হয়নি। তো একটা কনফিউজ একটা অবস্থা আমি আশেপাশ থেকে শুনেছি, কিন্তু অথেন্টিক যদি কোনো মিডিয়া থেকে আপনি
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিতি রয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। এখন পর্যন্ত 70টির বেশি দুর্ঘটনা ঘটেছে এবং 650 জনের বেশি মানুষ নিহত হয়েছে ওই বিমানবন্দরে। আপনি যেহেতু নেপালে কর্মরত, সেক্ষেত্রে আপনিও নিশ্চয়ই ওই বিমানবন্দরটি ব্যবহার করেন, আপনার কি অভিমত ওই বিমানবন্দর নিয়ে?
আসলে নেপালের অবস্থাটা কিরকম, কাঠমান্ডু শহরটা ভ্যালিতে এবং চারপাশ দিয়ে হচ্ছে পাহাড়, তো জিওগ্রাফিক্যালি শহরটা এমন একটা অবস্থানে আছে যে পাহাড় ঘেরা একটা শহর। তো ইচ্ছা করলেই যে জিনিসটাকে এয়ারপোর্টটাকে বড় করা যায় কিংবা পাহাড় উঁচু উঁচু পাহাড় গুলো কেটে ফেলা যায় সেটাও না। তো আমি যখন ল্যান্ড করতে দেখি প্রত্যেকবারই আসলে ল্যান্ড করার সময় ভয় 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 লাগে, কারণ পাহাড়টা খুব কাছ থেকেই দেখা যায় যে প্লেনের পেটের নিচ দিয়ে পাহাড়টা ক্রস করে যায়, এবং প্রত্যেকবারই ল্যান্ড করার সময় হচ্ছে একটু শক্ত হয়েই বসে থাকি যে ল্যান্ড করার সাথে সাথে আবার এদের রানওয়েটাও একটু ছোট, ফলে দেখা যায় যে প্লেন ল্যান্ড করার সাথে সাথেই মোটামুটি দেখা যায় যে ব্রেক কষ্ট, ফলে একটু ধাক্কাও খেতে হয়, তো প্রত্যেকবারই একটু আতঙ্কে থাকতে হয়। আর এয়ারপোর্টে যেহেতু একটাই মাত্র এয়ারপোর্ট এবং একটাই রানওয়ে এবং এটা একটা খুব ভালো টুরিস্ট ডেস্টিনেশন, ফলে ট্রাফিকও প্রচুর থাকে, মোস্ট অফ দ্য টাইমই দেখা যায় যে আমরা আধা ঘন্টা পৌনে এক ঘন্টা এক ঘন্টা কোনো কোনো সময় হোল্ডিং এ থাকে। তো শহরের উপর দিয়ে দেখা যাচ্ছে আমরা ঘুরছি ঘুরছি ল্যান্ড করা যাচ্ছে না, হোল্ডিং এ রেখেছে। এইটা খুবই মিথ্যানৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, যতবারই আমি দেশ থেকে আসি বা যাই প্রত্যেকবারই এই জিনিসটা ফেস করি, এখন সয়েই গেছে কিন্তু প্রত্যেকবারই একটু তো ভয় লাগে।
আশিক কাঞ্চন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
জি ধন্যবাদ।